বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 13 সেপ্টেম্বর, 29 ভাদ্র এবং ফার্সি 22 শাহরিবাল। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার ফলে দেশটির স্বাস্থ্যখাতের উপর এর নেতিবাচক প্রভাব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে বিএনপির সরকার বিরোধী আন্দোলনের ঘোষণা সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ, নিয়মিত পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে, ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রচেষ্টা সম্পর্কে 3 ইউরোপীয় দেশের যৌথ বিবৃতিকে অবিবেচনা প্রসূত হিসেবে ঘোষণা করেছে ইরান। ফিলিস্তিনের হামাস বলেছে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ মানবতা বিরোধী অপরাধ ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের চট্টগ্রামের 2 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একজন বিচারক, সংশ্লিষ্টরা বলছেন এটি একটি বিরল ঘটনা। এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়ে 59 ঘেরাও কর্মসূচি ঘিরে বিজেপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রচেষ্টা সম্পর্কে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন যে যৌথ বিবৃতি দিয়েছে তাকে ভুল এবং অবিবেচনা প্রসূত বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন একটি অনুপযুক্ত সময়ে এই ভুল অবস্থান নিয়েছে 3 ইউরোপীয় দেশ। তিনি বলেন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সফল করার জন্য ইরান গঠনমূলক ভূমিকা নিয়ে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। যে কোনো চুক্তি করতে হলে উভয় পক্ষকে অগ্রসর হতে হয় বলে তিনি মন্তব্য করেন। কানিয়ানি বলেন প্রতিপক্ষকেও গঠনমূলক ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। গত শনিবার 3 ইউরোপীয় দেশ এক যৌথ বিবৃতি প্রকাশ করে পরমাণু সমঝোতা আবারও কার্যকর করতে ব্যর্থতার জন্য ইরানকে দায়ী করে। বিবৃতিতে বলা হয় ইরানের কার্যকলাপে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনাকে সফল করার ক্ষেত্রে তেহরানের প্রতিশ্রুতি ও উদ্দেশ্য সম্পর্কে ঘোরতর সন্দেহ সৃষ্টি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা। তিনি সোমবার নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতার সঙ্গে এক ওয়েবিনার সংলাপে এই মন্তব্য করেন। ওই সংলাপে 2 শীর্ষ কূটনীতিক অন্যান্য বিষয়ের সঙ্গে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আবদুল্লাহিয়ান বলেন আফগানিস্তানের সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠনের কোনো বিকল্প নেই। ইরানে বসবাসরত প্রায় ৪৫ লাখ আফগান শরণার্থীকে তাঁর দেশের পক্ষে আতিথেয়তা দেওয়ার কথা উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আবদুল্লাহিয়ান বলেন, আফগান শরণার্থীদের সেবা দেওয়ার ক্ষেত্রে নিউজিল্যান্ড সহ অন্যান্য বন্ধুরাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। এ সময় মাহুতা কয়েক মিলিয়ন আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য ইরানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় নিউজিল্যান্ড কাজ করে যাবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলে প্রায় দেড় দশকেরও অবরোধ মানবতা বিরোধী অপরাধ ছাড়া আর কিছু নয়। হামাস আজ গাজায় প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ১৫ বছরেরও বেশি সময় ধরে গাজার উপর কঠোর অবরোধ আরোপ করে রাখা, এই উপত্যকায় সামরিক আগ্রাসন, গাজার ক্রসিংগুলো বন্ধ করে দেওয়া এবং এখানকার অধিবাসীদের জন্য খাদ্য ও ওষুধের মতো জরুরি সেবা বন্ধ করে রেখে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধ করেছে ইসরায়েল। তেল আবিবের এসব পদক্ষেপের ফলে গাজা উপত্যকার লাখ লাখ নিরাপরাধ মানুষের জীবন ও জীবিকা বিপন্ন হয়েছে। সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে গাজার জনসংখ্যার উপর অবরোধের ফলে যে বিশাল ক্ষতি হয়েছে তা প্রকাশ পেয়েছে। গত ৩০ জুন জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস প্রতিবেদনটি প্রকাশ করেছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের এই বিচ্ছিন্ন ভূখণ্ডে প্রায় ২১ লাখ ফিলিস্তিনি অবরুদ্ধ রয়েছে, যার সংখ্যাগরিষ্ঠ অংশ অবশিষ্ট ফিলিস্তিনি ভূখণ্ড এবং বহির্বিশ্বের বাকি অংশে প্রবেশ করতে অক্ষম। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সদস্য নাবিল কাউক বলেছেন, লেবাননের নয়া প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় আমেরিকা হস্তক্ষেপ করছে। তিনি আজ আরও বলেছেন, আমেরিকা চায় লেবাননে এমন একজন ব্যক্তি প্রেসিডেন্ট হোক যার উপর আমেরিকার একচেটিয়া প্রভাব থাকবে, কিন্তু লেবাননের জনগণ এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে চান যিনি দেশকে সংকট থেকে মুক্তি দেবেন। এ সময় হিজবুল্লাহর এই নেতা দেশকে মার্কিন হস্তক্ষেপের অনিষ্ট থেকে মুক্ত রাখতে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। হিজবুল্লাহর নেতা নাবিল কাউক বলেন, লেবাননের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন হস্তক্ষেপের কারণে নির্বাচন প্রক্রিয়াটি যেমন জটিল হয়ে উঠছে, তেমনি জাতীয় ঐক্য হুমকির মুখে পড়ছে। তিনি আরও বলেন, ইসলামী প্রতিরোধ আন্দোলন যখন সামরিক, রাজনৈতিক ও জনপ্রিয়তার দিক থেকে ক্রমেই অগ্রগতি অর্জন করছে, অন্যদিকে শত্রুদের অবনতি হচ্ছে, এই অবস্থায় লেবাননের কোনো কোনো রাজনীতিক পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে বলেও জানান এই নেতা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে ২২ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের চট্টগ্রামের দুজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন এক বিচারক। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
ক্ষতি করার উদ্দেশ্যে জেনে শুনে মিথ্যা মামলা দায়ের, তদন্ত প্রতিবেদন তৈরি এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে চট্টগ্রামের দুজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা রুজু করেছেন একজন বিচারক। বাংলাদেশে সাধারণত মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে বিচারকের মামলা করার ঘটনা বিরল। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি রুজু করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা। আদালত মামলাটি গ্রহণ করে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ দুজন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হচ্ছেন চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন ও সুবীর পাল। মামলার আর্জিতে বলা হয়েছে, ২০১৯ সালের ২১ এপ্রিল শুল্ক ফাঁকি দিয়ে দুটি সোনার বার চোরাচালানের অভিযোগে শাহ আমানত বিমানবন্দর এলাকার বাটারফ্লাই পার্ক থেকে একজন শিশুকে আটক করে পতেঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় পরদিন ওই শিশুর বিরুদ্ধে এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ওই শিশুকে আসামি করে একই বছরে ৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন এসআই সুবীর পাল। পরে দুই পুলিশ কর্মকর্তা ওই শিশুকে দায়ী করে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। গত ৪ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের বিচারে ওই শিশুকে বেকসুর খালাস দেয়া হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র, উভয় দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, আরও বাড়ার সুযোগ রয়েছে। উভয় দেশের আন্তরিকতার কারণে ব্যবসা বাণিজ্যের সুযোগগুলো কাজে লাগানো সম্ভব হচ্ছে। আজ ঢাকায় তাঁর সরকারি বাসভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাক্ষাৎ করতে এলে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারত সফরকালে দুদেশের সরকার প্রধানের আলোচনার প্রেক্ষিতে এই সুযোগ সুবিধার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এতে উভয় দেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে। ভারতের পশ্চিমবঙ্গে আজ বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। বিজেপির কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা ব্যানার্জি বলেছেন, বিজেপির সঙ্গে মানুষ নেই। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে রাজ্য সচিবালয় নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে আজ পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির সঙ্গে মানুষ নেই, তাই বিজেপিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। নবান্ন অভিযানে বিজেপির লোক হয়নি, তাদের বেলুন ফুটো হয়ে গেছে, তাই বিজেপির অভিযানকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। অন্যদিকে আজ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সম্পর্কে বলেন,
সমর্থন করেননি এবং সেই দিশাহারা বিজেপি শেষ পর্যন্ত ইট পাথর অশান্তি পুলিশের গাড়িতে আগুন সাধারণ মানুষের হয়রানি এইগুলোই তারা।
রাজ্যে নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে আজ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। আজ বিজেপি কর্মীদের সামাল দিতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সড়কে লোহার ব্যারিকেড দেওয়া হয়, কিন্তু বিজেপি কর্মীরা মিছিল করে এসে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ইত্যাদি নিক্ষেপ করা হলে পুলিশ প্রথমে পানি কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে মারমুখী জনতাকে মোকাবিলা করতে পুলিশ লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। ওই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আজ নবান্ন অভিযানের সময় বিজেপি সমর্থকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে আবারও ভয়াবহ সংঘর্ষ হয়েছে। নতুন করে এই সংঘর্ষের জেরে পুরো দমে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে ইরেভান ও বাকু। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সংঘর্ষের জন্য আজারবাইজানকে দায়ী করে বলেছেন, সংঘর্ষে তাদের অন্তত ৪৯ সৈন্য নিহত হয়েছে। আর্মেনিয়ার দাবি, আজারবাইজানের উস্কানির কারণে এই সংঘর্ষ হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জেরমুক, গরিস, কাপান সহ আজারবাইজান সীমান্তবর্তী কয়েকটি শহরে আজ দিনের শুরুর দিকে গোলাবর্ষণ করা হয়। এরই জবাব দেওয়া হবে। এদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজারবাইজানের সেনারা নিহত হয়েছেন, তবে কতজন সেনা নিহত হয়েছেন সে সংখ্যা উল্লেখ করা হয়নি। আজারবাইজান ও আর্মেনিয়াকে সংঘাত বন্ধ ও অস্ত্রবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি মস্কোর স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় একটি যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছে। উভয় পক্ষেই চুক্তির শর্ত মেনে চলবে বলে আশা প্রকাশ করেছে রাশিয়া। রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই পেত্রুশেভ বলেছেন, আমেরিকা ও তার অনুচর বাহিনী ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। তিনি সোমবার মস্কোয় এক বক্তব্যে বলেন, সার্বিকভাবে ইউক্রেনের চলমান ঘটনার প্রভাব প্রমাণ করে আমেরিকা ও তার অনুচরেরা ইউক্রেনে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ঢল নামিয়ে চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। এসব সমরাস্ত্র পরবর্তীতে ইউক্রেনের নিরীহ জনগণকে দমনের কাজে ব্যবহৃত হবে। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব পেত্রুশেভ আরও বলেন, ইউক্রেনের নাৎসিবাদী সরকারের প্রতি পশ্চিমাদের সমরাস্ত্র সহযোগিতা এবং রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার সামরিক লক্ষ্যগুলো অর্জিত হবেই। তিনি জাপোরোজিয়া পরমাণু স্থাপনার নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, নেটো বাহিনীর দেওয়া সমরাস্ত্র দিয়ে চালানো হামলা ওই পরমাণু স্থাপনার জন্য ঘোরতর হুমকি সৃষ্টি করেছে। রুশ সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ ধরনের হামলা শুধু ইউক্রেনের বেশিরভাগ জনগোষ্ঠীর জন্য নয়, সেই সঙ্গে ইউরোপীয় জনগণের জন্য বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উত্থাপিত খসড়া চুক্তির যে জবাব ইরান দিয়েছে, তা চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পথে গুরুতর অন্তরায় নয় বলে মন্তব্য করেছে রাশিয়া। ভিয়েনায় পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ এক টুইটার বার্তায় এই মন্তব্য করেন। উলিয়ানভের টুইটার বার্তায় বলা হয়েছে, প্রকৃতপক্ষে ইরানের প্রতিক্রিয়ায় এমন কোনো সমস্যা নেই যা চুক্তির পথে গুরুতর বাধা হতে পারে। তিনি আরও বলেছেন, চূড়ান্ত চুক্তি সই করতে হলে সবগুলো পক্ষকে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করতে হবে। উলিয়ানভ তাঁর টুইটার বার্তায় আরও বলেন, ভিয়েনা সংলাপের ফলাফল একান্তভাবে নির্ভর করছে এতে অংশগ্রহণকারী পক্ষগুলোর রাজনৈতিক সদিচ্ছার উপর। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্সে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্সে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক এলেনা দোহান আনুষ্ঠানিকভাবে ইরানের উপর নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে ইরানের স্বাস্থ্য খাতের উপর এসব নিষেধাজ্ঞার প্রভাব ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে বলে স্বীকার করা হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক এলেনা দোহান আনুষ্ঠানিকভাবে ইরানের উপর নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। ইরানের উপর পাশ্চাত্যের নিষেধাজ্ঞা বিভিন্ন ওষুধ সরবরাহ, বিশেষ করে বিরল রোগে আক্রান্ত বিশেষ রোগীদের জন্য ওষুধ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে বলে তিনি তার প্রতিবেদনে তুলে ধরেছেন। বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে নতুন বছরের দ্বিতীয় প্রান্তিকে এলেনা দোহান ইসলামী প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার সদর দফতরের আমন্ত্রণে ইরানে পৌঁছান এবং এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করেন। এই প্রতিবেদনের বিভিন্ন মাত্রা রয়েছে এবং স্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রে এসব নিষেধাজ্ঞার কী মাত্রায় নেতিবাচক প্রভাব রয়েছে সে বিষয়ে গুরুত্ব সহকারে আলোকপাত করেছেন। মূলত বিগত বছরগুলোতে ইরানি রোগীদের, বিশেষ করে বিশেষ রোগে আক্রান্ত রোগীরা অনেক গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছে এবং তাদের মধ্যে বড় একটি অংশ প্রাণ হারিয়েছে। নিষেধাজ্ঞার কারণে ইরানে ওষুধের তীব্র ঘাটতি দেখা দেয়। যদিও ইসলামী প্রজাতন্ত্র ইরান ওষুধের ক্ষেত্রে অনেক উন্নতি করেছে, কিছু ওষুধ উৎপাদনের জন্য কাঁচামাল আমদানির প্রয়োজন হয় এবং এসব নিষেধাজ্ঞা সেই সব পণ্য আমদানি করা থেকে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এছাড়াও নিষেধাজ্ঞার ফলস্বরূপ রোগীদের উপর প্রচুর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছিল, কারণ ইরানের তেল রপ্তানির তীব্র হ্রাস স্বাস্থ্য খাতের বাজেটকে প্রভাবিত করেছিল এবং এটি রোগীদের, বিশেষ করে বিরল রোগীদের জন্য ওষুধ সরবরাহের ব্যয় বাড়িয়েছিল। এলেনা দোহানের প্রতিবেদনে এটিও উল্লেখ করা হয়েছে যে নিষেধাজ্ঞাগুলো কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সার, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, মাহিয়াক রোগ, MS, EB প্রজাতির বিশেষ চর্মরোগ, অটিজম এবং নির্দিষ্ট ধরনের ডায়াবেটিস সহ বিরল রোগের উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। মিসেস দোহানের রিপোর্টে আরেকটি বিষয় হল যে কিছু ওষুধ প্রস্তুতকারক কোম্পানি নিষেধাজ্ঞাগুলোকে কঠোরভাবে মেনে চলার কারণে এটি ইরানি রোগীদের উপর মারাত্মক পরিণতি বয়ে এনেছে। প্রাণঘাতী করোনা রোগের প্রাদুর্ভাবের পরও স্বাস্থ্যসেবা খাতে এবং ইরানের রোগীদের উপর মার্কিন নিষেধাজ্ঞা থেমে থাকেনি। এমনকি করোনা ভাইরাসের বিস্তারের সাথে সাথে করোনা ভাইরাস সংক্রান্ত মাস্ক ও ওষুধ সরবরাহেও মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। পরিশেষে এটা বলা যেতে পারে যে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের বিশেষ রোগীদেরকে ওয়াশিংটনের রাজনৈতিক লক্ষ্য ও আকাঙ্ক্ষার কাছে জিম্মি করে তুলেছিল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপত আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মূল কথা একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারকে পদত্যাগ এবং সংসদ বাতিল করতে হবে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে যুগপত আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। চূড়ান্ত সিদ্ধান্ত অতি দ্রুত জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, গতকাল সোমবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এ সময় মির্জা ফখরুল বলেন,
যে ড্যামেজ গুলো অলরেডি করে দিয়েছে এই রাষ্ট্র ব্যবস্থাকে, সেগুলোকে আপনারা একক ভাবে করাটা যুক্তিসঙ্গত হবে না। কারণে আমরা এখানে অন্যান্য দলগুলোকে এখানে ইনভলভ করতে চাই। আন্দোলনের মধ্য দিয়ে ভবিষ্যতে কি হবে সেটা নির্ধারিত হবে। আর জাতীয় পার্টির সঙ্গে এখনো আমরা ফরমালি কোনো আলাপ আলোচনা করিনি, আমরা কখনোই পুলিশকে প্রতিপক্ষ বানাইনি। কিন্তু সরকার যখন পুলিশকে ব্যবহার করে তখন নিঃসন্দেহে সেই বিষয়গুলো জনগণের সামনে মানুষের সামনে এসে দাঁড়ায়।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের মূল কথা অনেক আগেই বলেছি যে একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে, এই সংসদ বাতিল করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যাদের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন হবে তারা সব দলের অংশগ্রহণের মাধ্যমে ভোটের পরিবেশ তৈরি করবে, যাতে ভোটাররা দিনের ভোট দিনেই দিতে পারেন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি করে বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানো হলে ছাড় দেওয়া হবে না। আন্দোলনে গুলি চালানো হলে আমাদের আন্দোলনও ভিন্ন প্রক্রিয়ায় যাবে, তখন আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব, আমরা আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপির মিছিল শুরু হয়েছে, এটা সরকার পতন না হওয়া পর্যন্ত শেষ হবে না। ওদিকে সরকার পতনের লড়াইকে জোরদার করার আহ্বান জানিয়েছে সম্প্রতি গঠিত গণতন্ত্র মঞ্চ। সাতদলীয় জোট এই সংগঠনের নেতারা বলেছেন, সরকার যতই ভাবুক দমনপীড়ন করে ক্ষমতা কুক্ষিগত করা যাবে, কিন্তু সেটা কেবল বোকার স্বপ্নচার আর কিছুই নয়। জনগণের উত্থানে এই অত্যাচারের স্ট্রিম রোলার অচিরেই ভেঙে পড়বে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে সাপ্তাহিক আলোচনা দর্পণ।
দর্পণ শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে
আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
বর্তমান বিশ্ব ব্যাপক ভূ রাজনৈতিক পরিবর্তনের মুখে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের একক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্নকে চুরমার করে দিয়ে বিশ্ব বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজ শুনবেন এ সংক্রান্ত আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা সমসাময়িক ইতিহাসে বেশ কিছু ভূ রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করেছিলাম। এ প্রসঙ্গে আমরা ইউরোপীয় উপনিবেশিক যুগের অবসানের পর মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির উত্থান এবং এরপর ইরানের ইসলামী বিপ্লবের কথা উল্লেখ করেছিলাম। এছাড়া সাবেক সোভিয়েত ইউনিয়নের পতন ও চীনের অর্থনৈতিক উন্নয়নের কথা উল্লেখ করেছিলাম, যা কিনা ভূ রাজনৈতিক পরিবর্তনে অনেক বড় ভূমিকা রাখতে চলেছে। বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক পরিবর্তনের এ ধারা একের পর এক অব্যাহত রয়েছে। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয়। এর ঠিক দুই বছর পর ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে। তবে প্রজাতন্ত্রগুলো আলাদা হয়ে গেলেও তারা আবার রুশ ফেডারেশনের অধীনে চুক্তিবদ্ধ জোট হিসেবে রাশিয়ার ঐক্য ধরে রেখেছে। এরপর রাশিয়া বাজার অর্থনীতিকে শক্তিশালী করার পদক্ষেপ নেয় এবং অর্থনীতির বিশ্বায়ন তাদের অর্থনৈতিক উন্নয়নের পথকে সুগম করে।
বাস্তবতা হচ্ছে বিশ্বে প্রযুক্তি খাতে আধুনিকায়ন মার্কিন নেতৃত্বে এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় অনেক বড় ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র নিজেকে অপ্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিল এবং এই সুযোগে তারা নিজেদের মূল্যবোধ ও রাজনৈতিক উচ্চাভিলাষী চিন্তা অন্য দেশ বা জাতির উপর চাপিয়ে দিত। কিন্তু ২০০১ সালে ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য কেন্দ্রের সন্ত্রাসী হামলা, এর পরপরই ইরাক ও আফগানিস্তানে মার্কিন সামরিক আগ্রাসন এবং এর কয়েক বছর পর অর্থাৎ ২০০৭ ও ২০০৮ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক ধ্বংস প্রভৃতি ঘটনা আমেরিকা সহ সমগ্র পাশ্চাত্য বিশ্বের জন্য বিরাট চ্যালেঞ্জ সৃষ্টি করেছিল। বিশ্ববাসী এটা উপলব্ধি করে যে বিশ্বযুদ্ধের পর শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার দাবিদার পাশ্চাত্য এসব সংকট নিরসনে আজ পর্যন্ত কোনো ভূমিকাই রাখতে পারেনি। তবে এরই মধ্যে নয়া পরাশক্তি ও এমন সব আন্তর্জাতিক জোটের আবির্ভাব ঘটেছে যারা পাশ্চাত্য বিশেষ করে আমেরিকার একক কর্তৃত্ব ও আধিপত্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। উদাহরণস্বরূপ ব্রিক্স জোটের কথা উল্লেখ করা যায়।
আর্থ রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী দেশ যেমন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা, এই পাঁচটি দেশের সমন্বয়ে ব্রিক্স গঠিত। এই জোটের প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে সহযোগিতা করা। এছাড়া বৈষয়িক মানবতার বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করাও ব্রিক্সের উদ্দেশ্য, যার অর্থ হচ্ছে বিশ্বের উপর গত ৪০০ বছর ধরে পাশ্চাত্যের একক আধিপত্য খর্ব করা। এদিকে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লেও রাশিয়ার বর্তমান পুতিন প্রশাসন আবারও ক্যাথরিন দ্য গ্রেটের রাশিয়ান সাম্রাজ্য ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন। অন্যদিকে তুরস্কের এরদোগান সরকার সাবেক আতাতুর্কের শাসন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। ইসলামী ইরানও ঐশী মূল্যবোধের ভিত্তিতে নিজের অবস্থানকে শক্তিশালী করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের মোদি সরকারও হিন্দুত্ববাদী শাসন প্রতিষ্ঠিত করার স্বপ্নে বিভোর। চীনও অতীতের গৌরবময় সাম্রাজ্যে ধারাবাহিকতা বজায় রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়ে পাশ্চাত্য মূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। পাশ্চাত্য বিশ্বের ধারণা ছিল এভাবে ক্রমান্বয়ে উদীয়মান শক্তিগুলো পাশ্চাত্যের অর্থনৈতিক নিয়মকানুনের আওতাভুক্ত হয়ে পড়বে এবং বিশ্বে পাশ্চাত্যের একক আধিপত্য বা শক্তি টিকে থাকবে। কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে পাশ্চাত্যের সেই স্বপ্ন ধূলিসাৎ হতে চলেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ভুল পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সংকটের কারণে মার্কিন সাম্রাজ্য পতনের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু 2016 সালের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার বর্ণবিদ্বেষী উগ্র চিন্তাভাবনা ও আচরণ মার্কিন সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছে। আমেরিকার কথাই চূড়ান্ত ও শেষ কথা, এমন নীতিতে ট্রাম্প ছিলেন অনর। তার এই কট্টর নীতিতে বিশ্বজুড়ে মার্কিন ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। আমেরিকার অভ্যন্তরীণ অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই দেশটির মধ্যবিত্ত শ্রেণী এখন আর আমেরিকাকে স্বপ্নের দেশ ভাবে না। এ থেকে বোঝা যায় যে দেশটি একসময় নিজেকে একক পরাশক্তি মনে করত এবং বিশ্বের দেশগুলো সমীহ করে চলত, এখন আর তাদের সেই শক্তি নেই।
বর্তমানে পাশ্চাত্য বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, নিজের আধিপত্য টিকিয়ে রাখতে বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা গোটা বিশ্বকে এমন একদিকে পরিচালিত করার চেষ্টা চালিয়েছে বা এটা বোঝাতে চেয়েছে যে পাশ্চাত্যের মূল্যবোধ গ্রহণ করা ছাড়া আন্তর্জাতিক সমাজের সামনে দ্বিতীয় কোনো পথ খোলা নেই। কিন্তু চীনের মতো অর্থনৈতিক ক্ষেত্রে নয়া পরাশক্তির উত্থান, রাশিয়ার মতো পরাশক্তির ফের ময়দানে আবির্ভাব, এছাড়া ব্রিক্স, সাংহাই, আসিয়ান, ইউরেশিয়ান ইউনিয়ন প্রভৃতি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক জোট গঠন বিশ্বের উপর পাশ্চাত্যের একক আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার চীনকে দ্বিতীয় পরাশক্তি হিসেবে অভিহিত করেছেন, যাদের রয়েছে নিজস্ব অর্থনৈতিক শক্তি এবং আন্তর্জাতিক অর্থনীতিতেও রাশিয়ার চাইতেও শক্তিশালী ভূমিকা রয়েছে। তিনি আরও বলেছেন, এমনকি চীন প্রযুক্তি ক্ষেত্রে আমেরিকাকেও ছাড়িয়ে গেছে।
টনি ব্লেয়ার মনে করেন, চীন এখন পাশ্চাত্যকে চোখ রাঙিয়ে কথা বলতে মোটেও দ্বিধা করে না এবং আমেরিকার মোকাবেলায় রাশিয়ার সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করেছে। তবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তার বক্তব্যে ইরানের কিছু বাস্তবতাও স্বীকার করেছেন এবং এ থেকে বিশ্ব অঙ্গনে ইরানের প্রভাবশালী অবস্থানের বিষয়টি ফুটে ওঠে। অদূর ভবিষ্যতে রাশিয়া এবং সম্ভবত ইরানও চীনের গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হবে। ব্লেয়ার পাশ্চাত্যকে উদ্দেশ্য করে বলেছেন, চীনের ব্যাপারে ভারসাম্যপূর্ণ নীতি বজায় রাখা উচিত। ব্লেয়ারের এই বক্তব্য থেকে বোঝা যায়, একমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিন শেষ হয়ে আসছে এবং বিশ্ব এখন এমন বহু মেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ছে যেখানে সবার সম্মিলিত অংশগ্রহণে বিশ্ব পরিচালিত হবে। দ্বিতীয়ত, বিশ্বের উপর পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মূল্যবোধেরও অবসান ঘটবে, যার অর্থ হবে বিশ্বের উপর পাশ্চাত্যের আধিপত্যের পরিসমাপ্তি।
তো শ্রোতা বন্ধুরা, বিশ্বে ভূ রাজনৈতিক পরিবর্তন ও পাশ্চাত্য সাম্রাজ্যবাদীদের পতনের নানা দিক সম্পর্কিত আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 13 সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, প্রতিনিয়ত শত শত সেনা হারাচ্ছে রাশিয়া ইত্তেফাক প্রথম আলোর মতামত কলামে লেখা হয়েছে বিএনপির ফিনিশার কে। মানব জমিনের শিরোনাম, বিএনপির যুগপথ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত, বললেন ফখরুল। মিতু হত্যার অভিযোগে বাবুল আক্তার সহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট। রাজধানীতে তীব্র যানজট, সীমাহীন দুর্ভোগ, বাংলাদেশ প্রতিদিন। বেনাপোল সীমান্তে কাঁটা তারের কাছে বিবস্ত্র লাশ, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, বিজেপি রাজ্য দপ্তরের সামনে ধুন্ধুমার, আনন্দবাজার পত্রিকা। আজকালের শিরোনাম, অনলাইন গেম খেলতে বারণ করায় আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্র। কংগ্রেসের আর কোথাও কোনো অস্তিত্ব নেই, গুজরাটে দাঁড়িয়ে দাবি কেজরিওয়ালের, সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। রাজনীতির খবরে প্রথম আলোর মতামত কলামে লেখা হয়েছে, হাটে মাঠে ঘাটে কিংবা বাসে ট্রেনে লঞ্চে পরিচিত কারো সঙ্গে দেখা হলেই অবধারিতভাবে প্রথম যে প্রশ্নটি শুনতে হয়, তারপরই দ্বিতীয় যে প্রশ্নের মুখোমুখি হতে হয়, দেশের অবস্থা কি। দেশ নিয়ে সবাই মাথা ঘামান, এরকম সার্বজনীন ভাবনা বা জিজ্ঞাসা পশ্চিমের দেশগুলোতে নেই। আমাদের এখানে আকসার এটা শুনতে হয়, কেন, কারণটা আমি সঠিক জানি না, তবে আন্দাজ করতে পারি। দেশ ভাবনা সবার মধ্যেই কম বেশি আছে। মানুষের আলাপচারিতার এক পর্যায়ে এমন কথা হয়, এমন অবস্থা হয়েছে যে নুন আনতে পান্তা ফুরোয়, বাজারে গেলে জিনিসপত্রের দাম শুনে রক্ত মাথায় উঠে যায়, বাজারের হিসাব মেলাতে হিমশিম খাই, দেশ নিয়ে ভাবার সময় কই।
এভাবে দেশ চলতে পারে না। তারপর আরও কথা হয়, এমন জনসমর্থন তো শেষ কথা নয়। মাঠে আপনি যতই ভালো খেলুন, 90 মিনিটের খেলায় 85 মিনিট বল আপনাদের দখলে থাকলেও শেষ মিনিটে প্রতিপক্ষের একজন স্ট্রাইকার এসে বল আপনার জালে ঢুকিয়ে দিল, রেফারির বাঁশি বাজল, খেল খতম। এখানে ভালো খেলার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে দলে একজন ভালো ফিনিশার থাকা, বিএনপির সেই ফিনিশারকে। এদিকে মানব জমিনের খবরে লেখা হয়েছে, বিএনপির যুগপথ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মিয়ানমার সীমান্তে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে আরও শক্তিশালী করা হয়েছে। আশা করা হচ্ছে অচিরেই সীমান্তে গোলাগুলি বন্ধ হবে। আসাদুজ্জামান খান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। সরকারি চাকরি করলেও তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে। যুগান্তরের এক খবরে লেখা হয়েছে, খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, দেশে এখনও যে পরিমাণ খাদ্য মজুত আছে তাতে হাহাকারের সুযোগ নেই। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, গমের সমস্যা হবে না, গম আসছে। তিনি বলেন, বর্তমানে চালের কোনো ঘাটতি নেই। তিনি আরও বলেন, দুর্যোগ ও বন্যার কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।
বেনাপোল সীমান্তে কাঁটাতারের কাছে বিবস্ত্র লাশ, কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তের ভারত সংলগ্ন কাঁটাতারের কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। আজ দুপুরের সময় রঘুনাথপুর সীমান্তের এমপি 20x13 পিলার হতে আনুমানিক ভারত সীমান্ত থেকে 15 গজ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে খালপাড় থেকে বিবস্ত্র অবস্থায় মৃতদেহটি উদ্ধার হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং দুই পা বাঁধা ছিল। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, স্ত্রী মিতু হত্যার মামলায় সাবেক এসপি বাবুল আক্তার সহ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। আজ বিকাল 3টার দিকে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনারের কার্যালয়ে পৌঁছান মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। কংগ্রেসের আর কোথাও কোনো অস্তিত্ব নেই, গুজরাটে দাঁড়িয়ে দাবি কেজরিওয়ালের। দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, আর রাগ ঢাক নয়, এবার সরাসরি কংগ্রেসকে আক্রমণ শুরু করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির ন্যাশনাল কনভেনারের দাবি, এদেশে কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, কোথাও কংগ্রেসের অস্তিত্ব নেই। আসলে এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল গুজরাটের ভোট প্রচারে, সে রাজ্যে এখনও খাতায় কলমে কংগ্রেস প্রধান বিরোধী দলনেতা। কেজরির লক্ষ্য কংগ্রেসকে সরিয়ে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের দল আম আদমি পার্টিকে তুলে আনা। এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়ালের বক্তব্য, কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, কংগ্রেস নিয়ে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না, মানুষ সব জানে, কংগ্রেস কি বলছে কি বলছে না তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। গুজরাটে অনেক মানুষ আছেন যারা বিজেপিকে চান না, আম আদমি পার্টি গুজরাটের একমাত্র বিকল্প।
বিজেপি রাজ্য দপ্তরের সামনে ধুন্দুমার, আনন্দবাজারও আজকালের এ খবরে লেখা হয়েছে, বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্দুমার। দ্বিতীয় হুগলি সেতুর কাছে আটক করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা রাহুল সিনহাকে। হাওড়ায় আটক করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। সাঁতরগাছিতে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চালিয়েছে বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ, ব্যবহার করা হয় জল কামান, বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
তিন বাহিনীর যৌথতার দিকে দ্রুত এগোচ্ছে দেশ, মন্তব্য রাজনাথের। দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে বলা হয়েছে, দেশের তিনটি বাহিনীর যৌথতার দিকে দ্রুত এগোচ্ছে ভারত। চেষ্টা চলছে যাতে একটি বাহিনীর হাতে থাকা সরঞ্জাম ও রসদ প্রয়োজনে অন্য বাহিনীও নির্বিঘ্নে ব্যবহার করতে পারে, সেজন্যে যেন কোনো বাধার সম্মুখীন হতে না হয়। সোমবার এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই ব্যবস্থা চালু হলে যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে এক বাহিনীর সম্পদ এবং লোকবল অন্য বাহিনী ব্যবহার করতে পারবে এবং এতে পরিস্থিতির মোকাবেলা করা অনেকটাই সহজ হবে।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্ষা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি প্রবাদের গল্প। গল্পটি এরকম, এক লোকের একটা উট ছিল, ওই উট দিয়ে সে মানুষের মালামাল টেনে যা আয় হতো তা দিয়ে সংসার চালাত। উটের জন্য বোঝার টানা, বিশেষ করে যখন বেশি ওজনের বোঝা হতো তখন কষ্ট হয়ে যেত। সকাল থেকে রাত অবধি বোঝার টানতে টানতে বেচারা উট ক্লান্ত হয়ে যেত। সে কারণে উটের মালিকও চাইতো না বেশি বেশি বোঝা টানাতে,
কিন্তু এও ভাবতো যে তার তো একটার বেশি উট নেই আর ওই উট দিয়ে বোঝা টেনেই তাকে সংসার চালাতে হয়। এভাবে একদিন এক লোক তার বাগানের ফল পেড়ে বাজারে বিক্রি করার জন্য উটের পিঠে ফলের বোঝা তুলে দিল। তো বাজারে নিয়ে গেল এবং ধীরে ধীরে ফলের বোঝা উটের পিঠ থেকে নামানো হলো। উট বেচারা প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল, অপেক্ষা করতে লাগলো মজুরি নেওয়ার জন্য। এই সুযোগে উট নষ্ট ফল আর পাতাগুলো খাওয়ার চেষ্টা করল। অপর একটি উট সেখানে এলো এবং পরস্পরে কৌশল বিনিময় করল। কি বলল উটেরা নিজেদের মাঝে সেই গল্প শুনব মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
যে উটটি ফলের বোঝা বয়ে এনে ক্লান্ত হয়ে গিয়েছিল সে দীর্ঘ হাই তুলে বলল, কি আর বলবো, সেই সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন বোঝা টানি। আমার মনিবের যদি দুটো উট থাকতো তাহলে আমার একার পিঠে এত বোঝা চাপাতো না। বোঝা টানতে টানতে আমার কোমরই বরবাদ হয়ে গেছে। নিশ্চয়ই তুমিও আমার মতোই কষ্টে আছো। অপর উট বলল, হ্যাঁ আমার অবস্থাও তোমার মতোই। আমার মনিবের ও একটাই উট, তবে আমার পিঠে বেশি বোঝা চাপাতে দেয় না। ফলে বোঝা বহনকারী উট জানতে চাইল, কিভাবে আমাকে শেখাও। অপর উট বলল, যে করেই হোক আমি আমার পিঠের বোঝা হালকা করার চেষ্টা করি, এমন ভাব করি যে আমি দুর্বল আর নিতে পারি না।
উটটি আরো বলল, যেমন ধরো গতকালে আমার মনিব আমার পিঠে ব্যাপক লবণের বোঝা চাপিয়ে দিল, তো যখনই আমি খাল পার হচ্ছিলাম পানিতে নামবার পর দুর্বল হয়ে পড়ার ভান করলাম এবং পানিতেই বসে পড়লাম। পানিতে লবণ ভিজে বোঝা হালকা হয়ে গেল। তুমিও এই বুদ্ধি কাজে লাগাতে পারো। ফলের বোঝা বহনকারী উট বলল, বাহ, আমি তো বেশিরভাগই লবণের বোঝা টানি এবং খাল পাড়ি দিয়েই যাই। ভালোই হলো জেনে, এবার আমিও তোমার বুদ্ধিটা কাজে লাগাবো। এরপর দুই উটি তাদের মনিবের সঙ্গে পথে পাড়ি জমানো এবং যে যার পথে চলে গেল। এরপর কি হলো সেই গল্প শুনব মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। পরের দিন মনিব উটের পিঠে লবণের বিশাল বোঝা চাপিয়ে দিল। আজ আর উট খুব একটা বিরক্তি প্রকাশ করছে না, উল্টো মনে মনে বলল, চাপাও যত খুশি, সামনে তো খাল পড়বে, চিন্তা আর কি, আমি পানিতে বসে যাব, ব্যাস বোঝা হালকা হয়ে যাবে, আর আমি নাচতে নাচতে পথ চলতে চলতে গিয়ে বাজারে উঠব। এভাবে উট যখন হাঁটতে হাঁটতে সেই খাল পার হতে গেল তখনই খালের মাঝখানে বসে পড়ল। মনিব যতই চেষ্টা করল ওঠাতে পারল না। স্বাভাবিকভাবেই পানির স্রোতে লবণ গলে বোঝা হালকা হয়ে গেল এবং আনন্দের সঙ্গে উট সামনের দিকে যেতে লাগল। মনিব অবশ্য বিরক্তি হল, সে ভাবতেই পারেনি তার উটটা এমন কাণ্ড করে বসবে। উটকে পেটানোর কথা ভাবল মনে মনে, কেননা লবণের মালিক নিশ্চয়ই তার কাছ থেকে ক্ষতিপূরণ চাইবে। ভীষণ মন খারাপ মনিবের। পরদিন ভগ্ন মনেই উটের পিঠে বোঝা তুলল এবং বাজারের দিকে রওনা হল।
উট তো মনের সুখে বোঝা নিয়ে রওনা হল, ঠিক ঠিক খাল পার হবার সময় আগের দিনের মতোই পানিতে বসে গেল। কিন্তু গতকালের মতো আজ আর বোঝা হালকা তো হলই না, বরং দ্বিগুণ বেড়ে গেল। কারণ হলো আজ উটের পিঠে লবণের পরিবর্তে কার্পেটের বোঝা চাপানো হয়েছিল। কার্পেট ভিজে আরো ভারী হয়ে গেল, সুতরাং পানি থেকে উঠে দাঁড়াতেই উটের কষ্ট হচ্ছিল। অনেক কষ্টে উঠে দাঁড়াবার পর হাঁটতে পারছিল না। উট একবার ভাবল ঝাঁকুনি দিয়ে বোঝা কিছুটা ফেলে দেবে, কিন্তু কাজ হলো না। রশি দিয়ে শক্ত করে বাঁধাচ্ছিল কার্পেট, সুতরাং কাজ হলো না। ঝাঁকুনি দিয়েও পিঠের বোঝা হালকা করতে পারল না উট। অবাক হয়ে গেল সেই উট। এদিকে মনিব, হ্যাঁ মনিব কি করল সে গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর। তখন আপনাদের সঙ্গ পাবো এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প প্রবাদের গল্পের আজকের আসরে। উট যেহেতু বোঝার ভারে হাঁটতে পারছিল না, মনিব তাই উটকে লাঠি দিয়ে মেরে মেরে বাজারের দিকে নিয়ে যেতে বাধ্য হল। মনিব মনে মনে ভাবল, উট আর কখনো খালের পানিতে গিয়ে বসে পড়বে না, কেননা আজ পানিতে বসে পড়ার কারণে বোঝার ব্যাপক ভার যেমন সইতে হলো, তাকে তেমনি পিটুনেও খেতে হলো। আর এই শিক্ষাও হলো যে সকল মাল নিয়ে পানিতে বসলে ওজন হালকা হয় না। এই ঘটনার পর থেকেই যখনই মানুষ খারাপ কাজের ফলও খারাপই হয় এ কথা বলতে চায়, কিংবা এমন খারাপ কাজ করে বসে যার পরিণতি যে কত খারাপ ভাবতেও পারে না, তখন বলে উট সক্রিয় হয় ভেজা কার্পেটে।
তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রবাদের গল্প। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী আসরে আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হব এই প্রত্যাশা রইল।
গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রচেষ্টা সম্পর্কে তিন ইউরোপীয় দেশের যৌথ বিবৃতিকে অবিবেচনা প্রসূত হিসেবে ঘোষণা করেছে ইরান। ফিলিস্তিনের হামাস বলেছে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ মানবতা বিরোধী অপরাধ ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের চট্টগ্রামের দুজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একজন বিচারক। সংশ্লিষ্টরা বলছেন এটি একটি বিরল ঘটনা। এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন ঘেরাও কর্মসূচি ঘিরে বিজেপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। শ্রোতাবন্ধুরা, অধিবেশন থেকে বিদায় নেয়ার আগে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দিচ্ছি। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.